23 জুন 2019 মিরপুর 12 মাদ্রাসা মারকাজুসুন্না এর নতুন শিক্ষাবর্ষে ইফতেতাহি দুরুস প্রদান করেন তরজমানে কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের প্রিয় হযরত, আমাদের প্রিয় শেখ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরতকে পেয়ে আমরা যার করে নাই খুশি। আল্লাহকে পেয়ে সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন হযরতের এই ছায়াকে আমাদের উপরে অনেক 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 বেশি স্থায়ী করে। আসলে হযরতকে আমরা যারা দেখেছি, হযরতকে চিনি না এরকম লোক খুব কমই আছি। হযরতের পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। আমরা সকলেই হযরতকে সকলেই চিনি, তারপরও কয়েকটা কথা শুধু বলি। আমরা হযরতের কাছে যখন ঢাকা নগরে পড়াশোনা করি, ছোটবেলা থেকে হযরতের সাথে আল্লাহ পাকের বিশেষ মেহরবানি সম্পর্ক ছিল। আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক বুজুর্গানে দিনের সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ পাকের মেহরবানিতে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের মধ্যে, এমনকি গোটা পৃথিবীর মধ্যে বর্তমান যুগে এমন একজন মানুষ যিনি নাকি মানুষকে আল্লাহর সাথে জোড়াইতে পারে, যার সহবতে গেলে মানুষ সোনার মানুষে পরিণত হয়, এমন মানুষ আমার দৃষ্টিতে হযরতের মতো খুব কমই আছেন। এবং আমার জীবনে একটা দেখা একটা ঘটনা, হযরতের সাথে আল্লাহ পাকের মেহেরবানিতে হজের সফরে হযরতের কিছু সান্নিধ্য অর্জন করার সুযোগ হয়েছিল 2015-তে। তা আমি দেখলাম যে হযরত যখন তওয়াফ করছেন ঈশান নামাজের আগে, হযরত তওয়াফ করে বসে আছেন নামাজের আগে, অনেকেই বসা, অনেক আলেমে দিন বসা, কিন্তু হযরতের সামনে দিয়ে যে লোকগুলোই যাচ্ছে সকলেই হযরতের সাথে মুসাফা করে যাচ্ছে। বাংলাদেশে তো আমার কাছে খুব অবাক লাগলো যে বাংলাদেশে তো যারা হযরতকে চিনে তারা তো চিনেই, কিন্তু মক্কার ভিতরে হজের মৌসুমে বাঙালি না তো তারা কিভাবে বুঝলেন যে ইনি এরকম মানুষ? তাদের এই সংবাদটা কে দিল? এটাই হচ্ছে হাদিসের পরিভাষায় যে আল্লাহওয়ালা তাদেরকেই বলে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের চেহারাই বলে দেয় যে এই লোক, এই ব্যক্তি যার সাথে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের। এরকম অনেক নজির হযরতের সাথে ঘটে যাওয়া অনেকটাই দেখেছি। হযরতের আহবাবে কিরাম যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহরবানিতে, আজীব লাগে কেমন মানুষ ছিলেন, হযরতের সামান্য সহবতে আল্লাহ পাক তাদের জীবনকে কেমন পরিবর্তন করে দিয়েছেন। সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকেও পরিবর্তন করে দেন। হযরতকে নিয়ে অনেকে অনেক স্বপ্ন দেখেছে। একবার আমিও একটা স্বপ্ন হযরতকে নিয়ে দেখেছিলাম। হযরত মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফের পাশে সহিহ বুখারীর দরস দিচ্ছে। তো দেখলাম যে হযরত বাইতুল্লাহর পাশে সহিহ বুখারীর দরস দিচ্ছেন, অনেক ছাত্র হযরতের কাছে সহিহ বুখারীর দরস সহজ নিচ্ছেন। ওই মুহূর্তে হযরত আমাকে বলছেন যে তুমি ইবাদত করো। এটা আমার কাছে অনেক বেশি খুশি লেগেছে। আমার মনে হয় জীবনের স্মরণীয় একটি স্বপ্ন করে হযরতের সাথে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, হযরত অনেক খুশি হলেন, হযরত দোয়া করে দিলেন। আমাদের জীবনে একটাই প্রাপ্তি যে হযরতের সাথে পরিচয় বা হযরত আমাদেরকে চিনেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। আমরা সকলের কাছে দোয়া চাই, বিশেষ করে এখানে হযরতের মহব্বতে আমরা যারা এসেছি, আমরা সকলেই খাস দিলে দোয়া করব। আজকে আমরা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, তাদেরকে দেখিনি, তাদের সান্নিধ্য পাইনি, অনেক বড়দের সান্নিধ্য আমরা পাইনি, কিন্তু হযরতওয়ালা আমাদের মাঝে আছেন। আমরা সকলেই মানে আল্লাহ পাকের কাছে খাস দিলে, খাঁটি দিলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের ছায়াকে আমাদের উপর অনেক বেশি স্থায়ী করেন, এবং হযরত থেকে যেন আরো দেশ বিদেশে অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষ হযরত থেকে যেন ইস্তেফাদা এবং তারা দ্বীনি লাইনে, ইলমে লাইনে উপকৃত হওয়ার সুযোগ পান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে অনেক বেশি বরকত দান করেন। আমরা সকলে হযরতের জন্য দোয়া করব। আজকে আমাদের ইফতেতাহি মজলিসে হযরত আসছেন, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। অনুষ্ঠানের শুরুতেই কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবে আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ আল আমিন।
الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب شجرة مباركة زيتونة لا شرقية مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله
যখন তেলাওয়াত তখন তেলাওয়াত শোনা চাই, শোনা বাজে এবং চুপ থাকা বাজে, ওই সময় কাজ করো না। জায়গায় জায়গায় কোরআনে করিম যখন তেলাওয়াত হয় স্টেজে, তো লোকজন আপোষে অনেকে কানে কানে কথা বলে, স্টেজের লোকেরাও এগুলো বেশি করে, পরিচালক যারা থাকে কথা বলতে থাকে, এটা যাও ওর ডাকো চা নিয়ে আসো। অথচ কোরআন শরীফ যখন শোনানোর জন্য তেলাওয়াত করা হয়, ওই সময় কোরআনে পাক শোনা ওয়াজিব এবং চুপ থাকা ওয়াজিব, এর খেয়ালই করা হয় না, গুনাহ হইতে থাকে মানুষের। আবার হেফজ খানা যে হাফেজ সাহেবরা কোরআন শরীফ শুনেন, তো তালেব ইলম যখন শুনায় তো হাফেজ সাহেবকে শুনায়, এই মুহূর্তে হাফেজ সাহেবের চুপ থাকা ওয়াজিব, কথা না বলা ওয়াজিব, কথাও বলবে না এবং চুপ থাকবে। কেউ বৈশা বৈশা পান বানাইতে থাকে, আরেকজন দিতে থাকে, আরেকজন সঙ্গে কথা বলতে থাকে, মোবাইল রিসিভ করতে থাকে, সবই গুনাহের কাজ, এরকম করা চাই না। আল্লাহর কোরআনের অনেক বড় মর্যাদা, আল্লাহ পাক কোরআনের মর্যাদা রক্ষা করে চলার আমাদেরকে তৌফিক দান করেন। ঠিক কিনা?
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম
আসসালাম।
وہ جس کے لیے محفل دوری سجی پھر بہت سے بھاری جس کے اسی سلے میں بھاری وہ مخدوم ربی ہے وہی رحمت ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے اس پر ہی نظر منصوب ہے جس سے ورفعنا لك ذکرکم عالم کو دیا والشمس ضحاتے نئے انور کی جھلک ہے واللیل سجا کے سوئے حضرت کی لچک ہے جس تاز کا
যখন বসতেন তো কাউকে বলতেন যে ভাই তুমি কোরআন শরীফ থেকে শোনা, কোরআন শরীফ দিয়ে শুরু করতেন।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقد ذهبت تلك المعجزات بذهاب من ظهرت فيهم وبقيت أخبارها للعبرة. أما معجزة الرسول صلى الله عليه وسلم الخالدة فهي القرآن الكريم وهي باقية إلى يوم القيامة. قال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقد تحدى القرآن الإنس والجن ليأتوا بمثله فلم يستطيعوا. قال تعالى: قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا.
صلى الله عليه وسلم.
بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين. أما بعد، فهذا كتاب مختصر في الأحكام الفقهية من أبواب الطهارة والصلاة والصوم والزكاة والحج والأضحية على مذهب الإمام الأعظم أبي حنيفة النعمان رحمه الله رحمة واسعة وتغمده برضوانه. عملي في هذا التأليف يبني جمعة الأحكام على منهج مشابه لمنهج الكتاب نور الإيضاح للشيخ حسن بن عمار الشنبل المصري الحنفي، وكان أكثر اعتمادي في الأخذ عليه وبعد ذلك على كتب أخرى في الفقه الحنفي، ولكني جعلت عرضها موافقا لعقلية الصغار من الطلبة، فجعلتها في عبارة سهلة وأسلوب سائغ بحيث يتمكن الطلبة الصغار من فهمها وإساغتها. وأوردت في بداية كل مبحث من مباحث الكتاب آيات من القرآن الكريم وحديثا من الأحاديث النبوية الشريفة ما استطعت لبيان أهميات المبحث وفضله، وبذلت الجهود أن يخرج الكتاب وفق المستوى الطلبة الصغار الذين هم لا يزالون في المرحلة الأولى من السن والثقافة. فلم أتردد لذكر اختلاف المذاهب والأقوال إلا نادرا لئلا تشوش ذهن المبتدي، كما تجنبت المسائل التي يتعسر فهمها وإساغتها للناشئين.
بسم الله الرحمن الرحيم. كتاب الطهارة. قال الله تعالى: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. فغسل الطهارة غسل الأعضاء الثلاثة ومسح الرأس، والمرفقان والكعبان يدخلان في الغسل عند علمائنا الثلاثة رحمهم الله خلافا للزفر رحمه الله. والمفروض في مسح الرأس مقدار العصية وهو ربع الرأس، لما روى المغيرة بن شعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أتى سباة فقوم فبال وتوضأ ومسى على الناصية وخفيه.
ما شاء الله. الحمد لله. الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والسلام: فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, আজকে এই মাদ্রাসায় আমার প্রথম হাজিরি, প্রথম আসা হলো। অনেক বেশি ভালো লাগলো, অনেক বেশি খুশি লাগলো, এবং আলহামদুলিল্লাহ বহুত বেশি নূর অনুভব হয়েছে এখানে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন এবং কেয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। বেশুমার নূর এবং রহমত বরকত এখানে আল্লাহ পাক নাজিল করেন। তাহলে যে পড়লো, এদের পড়া শুনে বহুতই বড় বেশি আনন্দ, উৎফুল্ল এবং উচ্ছ্বাস অনুভব হয়েছে, বহুতই বেশি ভালো লাগছে। বিশেষভাবে কোরআনে কারিমের তেলাওয়াত তো বহুত আলা মানের। কোরআন শরীফেরা অনেক বেশি সুন্দর করে পড়ছে। কোরআন যে সুন্দর পড়ে সে নিজেই সুন্দর হয়ে যায়। কালো মানুষ যদি কোরআন শরীফ পড়ে সুন্দর ভাবে, সব মানুষই কালো মানুষের পাগল হয়ে যায়। কোরআনে কারিম সারা জাহানের জাদুর চেয়ে ওর মধ্যে আসর বেশি। জাদুর মধ্যে সারা দুনিয়ার জাদুতে এত ক্রিয়া নাই, এতটা ক্রিয়া নাই, শক্তি নাই, ক্ষমতা নাই, আকর্ষণ নাই, যতটা কোরআনে পাকের মধ্যে আছে। তো আমরা কোরআন শরীফ পড়তে জানি না, বেশি যে বেশি কোরআনের অক্ষরগুলো, হরফগুলোকে আমরা একটু চেষ্টা করে সহি করলাম, শুদ্ধ করলাম, তো কোরআন শরীফ পড়ি না। নিজে সেরকম মজা পাই ভালোভাবে না, আমাদের তেলাওয়াত যারা শুনে তারা সেরকম মজা পায়। কিন্তু সত্যিকার ভাবে মুহাসসানাত কোরআনিয়া, যেটা কোরআনকে সুন্দর করে পড়ার যে উসুল নীতিমালা, সেটাকে পূর্ণাঙ্গ ভাবে যারা রপ্ত করতে পারে, আত্মস্থ করতে পারে, আর সেভাবে কোরআনে পাক তেলাওয়াত করে, তখন তো সারা দুনিয়াকে সে মাতায় তোলে, মাতাল করে ফেলে কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা। আর সেই কোরআনে পাকের এরকম সুন্দর তেলাওয়াতের রীতিনীতি, সেটাকে পূর্ণাঙ্গভাবে ফলো করার সাথে সাথে যদি রূহ তার নূরওয়ালা হয়, আল্লাহর মহব্বত মারেফতওয়ালা হয়, তো ভাই তো সেখানে তো দুনিয়ার রাজা বাদশাহরা পর্যন্ত বাদশাহ ভুলে যাবে, সিংহাসনকে ভুলে যাবে কোরআনে পাকের মজা শুনলে এবং তার সৌন্দর্য দেখলে, উপভোগ করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায়, তো কাফের মুশরিকরা জুলুম অত্যাচার করতেছিল, তো কিছু সংখ্যক সাহাবা তারা চলে গেছেন সে বাদশাহ নাজাশির কাছে। কোন জায়গা সেটা? সেই জায়গার নাম কি ভাই? আবিসিনিয়া। ওর ওটার নাম হচ্ছে আবিসিনিয়া। হ্যাঁ, তো হাবসানা, হাবাসা আরবিতে বলে, ওটা পরে ভাগটাগ হয়ে গেছে, এখন অনেক নাম হয়ে গেছে ওই জায়গাটার, ইথিওপিয়া, আবিসিনিয়া, আরো জানি কি নাম আছে, কয় তিনটা নাম আছে ওখানে, একটা এলাকা তিন ভাগ হয়ে গেছে। যাই হোক, ওই সময় নাম ছিল হাবসা। তো ওখানে বাদশাহ ছিলেন নাজাসি, অনেকে নাজাসি বলে, এটা ঠিক না, নাজাসি বলতে হবে। তো উনি জিজ্ঞাসা করছেন যে তোমাদের নবী কি বলেন, কি শিখান, কি বাতলান, আর তোমার কি বিষয় আমাকে বুঝায় বলো। তো তারা যেসব বিষয় বলছেন, তো তার মধ্যে একটা ছিল যে তার উপরে কোরআন নাজিল হয়, তো তিনি কোরআন আমাদেরকে শুনান এবং শেখান, যে কি কোরআন নাজিল হয় তো পড়ে আমাকে তোমরা শোনাও। এক সাহাবি উঠছেন, তো কোরআনে পাক তেলাওয়াত করছেন, তো উপস্থিত মজলিসের লোকেরা সে ভীষণ ভাবে প্রভাবিত হয়েছে কোরআনে পাকের তেলাওয়াত শুনে। আর বাদশাহ নাজাসি এত ভীষণ ভাবে প্রভাবান্বিত হয়েছেন কোরআনে পাকের তেলাওয়াতে, তার দুই চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হইতেছিল, তিনি ঝার ঝার কাঁদতেছিলেন কোরআনে পাক শুনেই। আশ্চর্য কোরআনে পাক, বাস্তবে কি কোরআন শরীফ যদি কেউ অর্থ এমনি নাও বলে, অর্থের আলোচনা নাও করে বা অর্থ নাও বুঝে মানুষ, খালি কোরআনে পাকের তেলাওয়াতটা সুন্দরভাবে করতে পারে, তো আশ্চর্য এই কোরআনে পাকের তখন তাসির, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আর বাদশাহ নাজাসির এই কোরআনে পাকের তেলাওয়াত শুনে কান্না, চোখের পানি পড়া, অশ্রু ধারা প্রবাহিত হওয়া, আল্লাহ পাকের কাছে এত ভালো লাগছে, এত পছন্দ লাগছে যে সেটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে ফের আয়াত নাজিল করে এটা শুনাইছেন। সেই বাদশাহ নাজাসির এই বিষয়টাকে রব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করছেন, কতটা আল্লাহ পাকের খুশি লাগছে যে নাজাসির এই কান্নার কথা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করছেন। ওয়াইজা সামিউম ওয়াইজা সামিউম উনজিল ইলা রাসূল তারা আয়ুনহুম তাফিযু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। দেওরা যখন আমার নাজিলকৃত কালাম শুনে, তো দেখো তাদের চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হইতেছে, যে হক তাদের অন্তরকে এভাবে প্রভাবিত করছে। তো কোরআনে কারিম এমন যে মানুষ যদি নাও বুঝে, কিন্তু কোরআনে পাক এর তেলাওয়াত শুনতে পায় মানুষ, তাও হৃদয় মনকে ভীষণ ভাবে প্রভাবিত করে। যে সকল মানুষরা বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব নাই, তো এইসব লোকেরা সহি কথা বলে না, এরা ভুল কথা বলে। যে সারা দুনিয়ার মানুষ, যে সব তো আরবি ভাষী না, অধিকাংশ মানুষই অনারব, সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে বেশিরভাগ হলো অনারব মুসলমান, এবং এদের মধ্যে কোরআন বুঝা পড়ার মতো মানুষ তো একদম কম। তো তাম দুনিয়ার মুসলমানরা কোরআন শরীফ তেলাওয়াত করে, তো কোরআন শরীফ অর্থ বুঝা, অর্থ না বুঝা যদি তেলাওয়াত করে, তো সেটা যদি কোনো সওয়াব না হয়, লাভ না হয়, ফায়দা না হয়, তার মানে সারা দুনিয়ার মুসলমান কোরআন শরীফ পড়তেছে এটা বৃথা, এটা অনর্থক হলো। আচ্ছা, তো এখানে এক প্রশ্ন, সেটা হলো যে ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন হয়ে যায়, আলেম হইতে এখনো তাদের দেরি আছে, রমজান মাস আসলেও তো এখন মসজিদে মসজিদে তারাবির নামাজ তারাবির নামাজে কোরআন শরীফ শোনানো লাগবে। তো হাফেজ সাহেবরা যারা এই রমজান মাসে তারাবিতে কোরআন শোনান, এদের মধ্যে অধিকাংশই এরকম যে এখনো তারা কোরআনের অর্থ বুঝে না। কোরআনের অর্থ না বুঝা, কোরআন পড়লে যদি কোনো সওয়াব না হয়, কোনো লাভ না হয়, কোনো ফায়দা না হয়, তো তারাবির মধ্যে যে 20 রাকাত তারাবি পড়ে এবং ওর ভিতরে কোরআন শুনে পুরোটা, তাহলে বৃথা। তার মানে তারাবি এরকম হাফেজদের পিছনে তাহলে পড়াই যাবে না। মানুষ তখন ভুলের মধ্যে পড়ে, মানুষ তখন পথ হারায় যখন নিজের মস্তিষ্কের থেকে কথা বলে। মুসলমান নিজের মস্তিষ্কে দ্বীনের কথা মস্তিষ্ক নিজের মগজ থেকে মস্তিষ্ক থেকে বলবে না। মুসলমান তো কোরআন সুন্নার আলোকে কথা বলবে, আর কোরআন সুন্নার আলো এটা নিবে তারা আকাবের উম্মত থেকে। এই উম্মতের মধ্যে যারা কোরআন সুন্নার এলমে এবং আমলে বড়, আল্লাহ যাদেরকে বড় বানাইছেন, সেই উম্মতের বড়দের নিকট থেকে কোরআন সুন্নার এলমের আলো গ্রহণ করতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের লোকেরা এই উম্মতের বড় তবকা থেকে, বড়দের নিকট থেকে দ্বীনের এলেম নিবে, তো তারা হকের উপর থাকবে, নূরের উপর থাকবে, হেদায়েতের উপর থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে, জান্নাতের রাস্তার উপর থাকবে। আর যখন আমার এই উম্মতের লোকেরা যে আকাবের উম্মত থেকে, উম্মতের বড়দের থেকে এলেম নিবে না, দ্বীনের বুঝ নেবে না, তো তখন তারা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। লা যালু নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম ফাইযা আখাযুল ইলমা আন আসাগিরিহিম হালাকু। ওর ভাইরা, এজন্য দুনিয়াতে তো মুসলমানের একটাই ফিকির থাকবে যে আল্লাহ আমার উপর রাজি হয়ে যান, আল্লাহ আমার উপর খুশি হয়ে যান, আমি আল্লাহকে পেয়ে যাই, আমার আখিরাতের কামিয়াবি হাসিল হয়ে যায়, জান্নাত আমার জন্য আল্লাহ পাক ফয়সালা করে দেন, মুসলমানের তো এই ফিকির থাকবে। তো আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ আমার উপর রাজি হয়ে যান, আমি আল্লাহকে পেয়ে যাই, এটাই আমার একমাত্র ফিকির। তো মুসলমানের এই আরজু, এই আশা, এই লক্ষ্য এটা পুরা হবে তখন যখন সে কোরআন সুন্নার আলোকে নিজের জীবনটা সুন্দরভাবে গড়বে। এখন কোরআন সুন্না মোতাবেক জীবন গড়তে হলে কোরআনের এলেম জানতে হবে, কোরআন সুন্নার এলেম জানতে হবে, বুঝতে হবে। তো সেটা শিখবে কি রিক্সাওয়ালার কাছে, হ্যাঁ ঠেলা গাড়িওয়ালার কাছে, যে তরকারি বিক্রি করে তার কাছে, কার কাছে কোরআন সুন্নার এলেম শিখবে? কোরআন সুন্নার সহি বুঝ কার নিকট থেকে নিবে? যে রিক্সাওয়ালা বেচারা দিন আনে দিনকে হালাল কামাই করে, সে ভালো মানুষ, কিন্তু তার কাছে তো কোরআন হাদিসের এলেম তো নাই, সেই বুঝ তো তার কাছে নাই। ইঞ্জিনিয়ার ডাক্তার ভালো মানুষ, তার দ্বারা হাজারো জনসেবা হইতেছে, বড় বড় ভালো কাজ হইতেছে, মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, তাই না, এবং গাউস আবদালের বাড়ি পর্যন্ত ইঞ্জিনিয়ারের হাতে তৈরি হইতেছে, মুজাদ্দিদ জামানার বাড়িঘরও সে ইঞ্জিনিয়ারের হাতে তৈরি হইতেছে, মুফতি সাহেব শাইখুল হাদিস এবং বিরাট বড় দারুল উলুম দেওবন্দ জামিউল আজহার এর তাম বিল্ডিং এসব তৈরি হইতেছে তো ইঞ্জিনিয়ারের হাতে। ইঞ্জিনিয়াররা ভালো মানুষ, তাদের দ্বারা পৃথিবীর মানুষরা প্রভূত কল্যাণ লাভ করতেছে, কিন্তু সেই দিন যদি আমার নিতে হয়, দিনের বুঝ নিতে হয়, দিনের আলো নিতে হয়, তো ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিব আমি। হ্যাঁ, তার যে মেধা আছে, যোগ্যতা আছে, সেটার দ্বারা আমি উপকৃত হব, এটার দ্বারা তো, হ্যাঁ সেটার দ্বারা আমরা নিঃসন্দেহে উপকৃত হব, এবং সেক্ষেত্রে আমরা তার কাছে ঋণী থাকব। কিন্তু কোরআন সুন্নার এলেম নিতে বলছেন আল্লাহ পাক আলেমে দ্বীনের নিকট থেকে, দ্বীনের বুঝ নিতে বলছেন আল্লাহ পাক আলেমে দ্বীনের নিকট থেকে। হ্যাঁ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা দিন জানো, দিনের কথা জানো না, তো তোমরা দিনের এলেম নিবা উলামায় দিন থেকে। আর রহমান ফাসআল বিহি খাবীরা, যে মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য রব্বুল আলামিনের, রব্বুল আলামিন সম্পর্কে যারা খুব খবরওয়ালা, যথেষ্ট খবরওয়ালা, সে আল্লাহ পাকের এলম এবং খবর ব্যাপকভাবে এই ভান্ডার যাদের কাছে আছে তাদের নিকট থেকে তোমাদের নিতে হবে। তা আল্লাহ পাক তো পবিত্র কোরআনে কথা বলছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমে দীন যারা তো তারা নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী রাসূলগণ কাউকে দিনার দিরহামের টাকা পয়সার ধন সম্পদের ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, নবী রাসূলগণ যেই সম্পদের ওয়ারিস বানান সেটা হলো আসমানি ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে নবী সে ওলামায় দিন থেকে যারা সেই নবী রাসূলদের ইলম নিবে তারা বড় সম্পদ তারা নিল, অনেক বড় সম্পদ তারা পেয়ে গেল, সর্বশ্রেষ্ঠ সম্পদ তারা পেয়ে গেল। আখাযা বিহাজ্জিন ওয়াফির হাদিসের ভাষা, কিন্তু কোরআনে সেটাকে আল্লাহ পাক আরেক আন্দাজে বয়ান করছেন। ইউতিল হিকমাত মান ইয়াশা, দ্বীনের সহি এবং গভীর পরিপক্ক বুঝ ইলম আল্লাহ পাক যাকে চান তাকে দেন। ইয়াতে পাক রব্বুল আলামিন ইঙ্গিত করছেন এটা আমি সকলকে দেই না, হ্যাঁ না, এই দৌলত আমি এলমের দৌলত দিনের বুঝ গভীর বুঝ এটা সকলকে আমি দিই না। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাক বলেন যে যাকে দিনের এলেম দিনের সহি বুঝ এবং গভীর সমঝ দেওয়া হয় তো অনেক বড় দৌলত তাকে দেওয়া হলো, অনেক বড় দৌলত বিশাল বড় সম্পদ তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার ভাইরা, এই উম্মত যদি হকের উপরে, হেদায়েতের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে, নূরের উপরে, জান্নাতের পথের উপরে থাকতে চায় তো সহি ইলমের অনুসরণ করতে হবে। আর সহি ইলম এবং সঠিক ইলম এটা উলামায়ে দ্বীন থেকে নিতে হবে। এই রাস্তাই হলো হকের রাস্তা, হেদায়েতের রাস্তা, নূরের রাস্তা এবং নিষ্কণ্টক জান্নাতের রাস্তা, নিষ্কণ্টক জান্নাতের রাস্তা, নিষ্কণ্টক জান্নাতের রাস্তা। এই জন্য বললাম যে হাজারো ভুল আছে যার, হাজারো বিচ্যুতি আছে যার, হাজারো বিভ্রান্তি আছে যার, হাজারো গুণা আছে যার, বড় বড় গুণা পর্যন্ত আছে যার, কিন্তু এত ছত তার মধ্যে ইমানটুকু আছে, সেই মুসলমানও জান্নাতে একদিন যাবে, সেই মুসলমানও জান্নাতে একদিন যাবে। কিন্তু জান্নাতের রাস্তা তার কণ্টকাপূর্ণ, নিষ্কণ্টক না, ঝামেলা আছে। ওখানে যাওয়ার পরে সে পরকাল জীবনে ভুল পথে চলার কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে, হ্যাঁ না। তারপরে একদিন কোন নবীর অথবা কোন আলেমে দ্বীনের অথবা শহীদের সুপারিশে আল্লাহ পাকের পক্ষ থেকে সে ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতে যাবে। কিন্তু একদমই নিষ্কণ্টক ভাবে জান্নাতে যাওয়ার রাস্তা হলো নবী রাসূলদের পথের উপর চলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নূরওয়ালা রাস্তার উপর চলা। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নূরওয়ালা রাস্তা নিতে বলছেন, সেই রাস্তা দেখতে বলছেন, শিখতে বলছেন হক্কানি উলামায়ে দ্বীনের নিকট থেকে। এটা আমাদের ইয়াদ রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন। কোরআনে কারীমে আল্লাহ পাক কথা বলেন তো সমস্ত বাদশার বাদশাহ, সমস্ত বাদশার বাদশাহ যিনি, সেই মহান আল্লাহর কথা বুঝার জন্য শাহী দিমাগ দরকার, হ্যাঁ না, মানে অনেক উঁচু বুঝ দরকার, অনেক উঁচু সমর্থ দরকার। তো সেটা আল্লাহ পাক উলামায়ে দ্বীনকে দান করেন, সেই বুঝ, সেই উঁচু বুঝ আল্লাহ পাক, সেই বিবেক বুদ্ধি, সেই নূর এবং আলো, সেই জ্যোতি আলেমে দ্বীনদেরকে আল্লাহ পাক দান করেন, হ্যাঁ না। আমার ভাইরা, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবীন, আল্লাহ পাক বলেন যে তোমাদের নিকট যে আসমানি কিতাব আসছে যার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার কথা সুস্পষ্ট ভাবে বলা আছে এই কিতাব পুরোটা একদম নূরই নূর। আমার ভাই কোরআনে করিমের কথা, হাদিস শরীফের কথা, ইলমের কথা যখন কোন মানুষ বয়ান করেন কিন্তু সেটা একদম পুরোটা নূর বলা হয়, তো তখন সেটা কামিল দ্বীনের কথা। আর নাহলে বাহ্যিক ভাবে দ্বীনেরই তর্জমা করে, দ্বীনেরই ব্যাখ্যা করে, কিন্তু নিজের গুনার কারণে অথবা নিজের আকীদার ভুলের কারণে, নিজের নাফরমানির জিন্দগির কারণে কথা তো তার নূরওয়ালা কোরআন সুন্নার কথা সে ফলো করতেছে, বলতেছে, পেশ করতেছে, কিন্তু নিজের বিভ্রান্তির কারণে, ভুল আকীদা বিশ্বাসের কারণে অথবা নিজের নাফরমানির কারণে সে অন্ধকারে আচ্ছন্ন হয়ে সেটা পেশ করে, তখন সেটা খালেজ দিনের কথা থাকে না, পিওর দিনের কথা থাকে না, ওর ভিতরে বিচ্যুতি বিভ্রান্তির ভীষণ অবকাশ থাকে এবং এমনটাই হয়ে যায়। এজন্য কোরআন সুন্নার এলেম নেওয়া চাই একদমই নূরওয়ালা বান্দাদের নিকট থেকে, সেটাও আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন না, এবং সহি এবং কামেল আল্লাহর সন্তুষ্টিওয়ালা আল্লাহমুখী জিন্দগি আছে এইরকম লোকদেরকে তোমরা অনুসরণ করবে, এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন। তো এলম থাকতে হবে এবং সঙ্গে ওই মানুষের মধ্যে নূরওয়ালা কামেল জিন্দগি থাকতে হবে, তো ফের এইরকম লোকেরা বিশ্বের মানুষদের জন্য অনুসরণীয় হবে, মুক্তাদা হবে। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, এজন্য এই দিনই প্রতিষ্ঠানগুলো, চাই সেটা ছোট প্রতিষ্ঠান হোক চাই বড় প্রতিষ্ঠান হোক, সেটা দেখার বিষয় না, যেখানে আসমানি কিতাব পড়ানো হয়, হ্যাঁ আসমানি এলেম পড়ানো হয়, সেটা ছোট্ট টঙের মতো হলো অক্সফোর্ড থেকে সেটা অনেক বড়। শুনতেছেন ভাইয়েরা? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সেটা বড়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় যেগুলো, সেগুলো কোনো আসমানি কিতাব না, সেটা দুনিয়ার মানুষের উপকার হয়, এরকম জ্ঞান বিজ্ঞান বিদ্যা বুদ্ধি সেখানে শিক্ষা দেওয়া হয়, যেগুলো পড়লে জাগতিকভাবে মানুষ উপকৃত হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, দুনিয়ার বিভিন্ন লাইনে সে ভালো ভালো জিনিস মানুষদেরকে শিক্ষা দিতে পারবে, এগুলো ওখানে পড়ানো হয়, কিন্তু সেখানে আসমানি এলেম তো নাই। আর আসমানি এলেমের এক অক্ষর চন্দ্র সূর্যের চেয়ে বেশি প্রখর আলোওয়ালা, আসমানি এলেমের এক এক অক্ষর লাখ কোটি সূর্যের আলোর চেয়ে বেশি নূরওয়ালা। শুনতেছেন আমার ভাইয়েরা? কারণ কোরআন তো আল্লাহ পাকের আল্লাহ পাকের এক সিফত, আল্লাহ পাকের ইলম, আর আল্লাহ পাকের ইলম তো এসা নূর যে আল্লাহ পাকের সে ইলমের নূরের সামনে হাজারো লাখ কোটি কোটি চন্দ্র সূর্য অমাবস্যার মতো, এত নূর আল্লাহ পাকের ইলম, যে সে ইলম যাদেরকে আল্লাহ পাক দান করেন তাদের মর্তবা কত বড়, সেটা আমরা কিভাবে অনুমান করতে পারবো? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলেমে দ্বীনের মর্যাদাকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরার জন্য এইভাবে বর্ণনা দিচ্ছেন যে ফাজলুল আলিম আলাল আবিদ কা ফাজিলিল কামারি লাইলাতুল বদরি আলা সাহিলিল কাওকেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ণিমা রাতে সমস্ত আকাশের সমস্ত তারকারাজির উপরে পূর্ণিমার চাঁদ যেরকম বড়, সমস্ত আবিদদের উপরে, সমস্ত মুসলমানদের উপরে, সমস্ত আবিদদের উপরে একজন আলেমের মর্তবা এতটা বড়। ওখানে আবিদ বলছেন, আবিদ কাকে কাকে বলে এটা বুঝলে, এই বাবুকে ভাই থামাও, এত ছোট বাবুকে নিয়ে আসছেন যে মজলিস বুঝে না, কিছু বুঝে না, হ্যাঁ পানি দেব ভাই। আবেদ যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন ফজলুল আলিম আলাল আবেদ, হ্যাঁ আবেদ বলে মুসলমানদের সমাজে সবচেয়ে ভালো মানুষকে, একদম সই রাস্তার উপর চলে এরকম মুসলমানকে, কি কথা বুঝেন নাই, আরো বুঝায় বলি একটু, মহান আব্দুল মালিক এগুলো জরুরি কিনা, বিয়া আন্দোলন কি করো কোরআন সুন্নাহ বুঝায় বলো, এটা সবচেয়ে বড় আন্দোলন, এটা বুঝলে তো তোমরা কামিয়াব হয়ে যেত জালেমের দল। আরে ভাই কোন মুসলমান যদি আমাদের সামনে জাহান্নামে চলে যায় আর আমরা জান্নাতে চলে যাই, তাহলে আমাদের কি লাভ? কোন লাভ আছে যে আমাদের পার্টি জিতে গেল? এরকম কিছু বিষয় আছে তো? আমাদের দরকারই যে আমরা সব মুসলমান শহীদ দিন বুঝি এবং শহীদ দিন আমরা বুঝাইতে পারি, এর সকলে মিলে একদম জান্নাতে চলে যেতে পারি। এটা না আমাদের আসল কামিয়াবি, এটাই হলো বড় কামিয়াবি, সেটাই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্য এবং লক্ষ্য হওয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই এলেম, সেই নূর এবং বুঝ দান করেন, সেই জিন্দেগি দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যে আবেদের উপর আলেমের মর্যাদা, এমনটা যে সমস্ত আকাশের তারকারাজির উপরে, আকাশের সমস্ত তারকারাজির উপরে সে পূর্ণিমার চাঁদের মর্যাদা যতটা, এই কথা বুঝেন নাই? আকাশে সবগুলো তারকাকে একত্রিত করতে করলে তো পূর্ণিমা চাঁদের সমান কি হয়? আকাশে যে মিটমিট মিটমিট করে তারকা জ্বলে, এই সবগুলো তারকা একত্রিত করলে পূর্ণিমার চাঁদের সমান হবে? হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্তের মধ্যে বুঝাইছেন যে সারা দুনিয়ার মুসলমান তোমরা নিজ নিজ জায়গায়, তোমাদের মর্তবা অনেক বড়, তোমরা এক একজন ইমানওয়ালা তোমরা জান্নাতের অধিকারী হয়ে যাবা, তো তোমরা কত বড় এক একজন নিজ নিজ জায়গাতে, কিন্তু একজন আলেমের সামনে তো সে তোমরা সকলে, তোমাদের সকলের চেয়ে একজন আলেমের মর্তবা উঠবে। শুনতেছেন ভাইরা? এখানে আবেদের উপরে আলেমের মর্তবা বয়ান করছেন। এখন আবেদ কাকে বলে সেটা প্রথম বুঝি আমরা, আবেদ কাকে বলে? হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন সরে মিসকাত, মিরকাত সরে মিসকাত, এবং হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন ইহিয়া উলুমিদ্দিনে, যে আবেদ বলে ওই মুসলমানকে যার মধ্যে যে ফরজ ইলম পুরা মজুদ আছে, ফরজ পরিমাণ ইলম পুরা মজুদ আছে এবং সেই মোতাবেক পূর্ণ জিন্দগি তার আছে, কি কথা বুঝেন নাই? তো তখন সে আবেদ হলো, সারাদিন তা এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, কান্নাকাটি করে, কিন্তু তার কোরআন শরীফ শুদ্ধ না, আলহামদু সুরা শুদ্ধ না, কুলওয়ালা শরীফ শুদ্ধ না, আত্মাহিয়াত শুদ্ধ না, কি কথা বুঝেন নাই? এই লোক ফরজ এলেম এখন অর্জনই করে নাই, সারা দিন রাত 1000 বছর যদি সে হায়াত পায়, 1000 বছর ইবাদত যে সে করলো, কিন্তু সে এখনো শরীয়তের ভাষা, ইসলামের ভাষা এখনো সে আবেদ হয় নাই, কি কথা বুঝতেছো বলো না? এখনো সে আবেদ হয় নাই, আমল করে, এখন সে একজন আমলকারী, কিন্তু এখনো ইসলাম যাকে আবেদ বলবে সে আবেদ এখনো হয়নি, সে ইবাদতওয়ালা এখনো হয়নি, কি কথা বুঝেন নাই? শোনেন, একজন এমনি বক্তৃতা করতে পারে ইংরেজি ভাষার উপরে, কিন্তু সে লেখাপড়া এরকম করে নাই, তো তাকে ঢাকা ভার্সিটিতে নিলে তাকে কি ইংলিশের প্রফেসর বলবে যে ভাই ইনি ইংলিশে ইংলিশে ধুম বক্তৃতা করতে পারেন, ইংলিশের প্রফেসর হিসাবে তাকে রাখবে? তো ইংলিশের প্রফেসর হওয়া এক জিনিস আর ইংলিশে বক্তৃতা করতে পারা আরেক জিনিস, এটা বুঝেন নাই? এক লোক সে এমনি খুব মেধা, ছোটবেলা থেকে প্রখর, ভালো, একটা দেখলেই বুঝে ফেলে, একটা দেখলেই শিখে ফেলে, সে বড় ডাক্তারের সঙ্গে থাকছে, বড় প্রফেসর, মেডিসিনের প্রফেসর এম এ জলিল সাহেবের সঙ্গে থাকছে, কি কথা বুঝেন নাই? এরকম 30 বছর 40 বছর থাকতে থাকতে শিখে ফেলছে অনেক ওষুধ, এই ঔষধের এই লাভ, এই ঔষধের এই রোগ সারে ইত্যাদি সে জানে, কিন্তু তাই বলে সে কি প্রফেসর এম এ জলিল হইতে পারছে? হ্যাঁ, ওই লোক যদি ট্যাবলেট দেয়, প্যারাসিটামল দেয়, খাইলে কি রোগ ভালো হবে না, জ্বর ভালো হবে না? ওই লোক যদি বলে যে ভাই আপনি জলদি ফেলাজিল খান, এতে কি আমাশা ভালো হবে না? কিন্তু তার যে দেওয়া ঔষধে জ্বর ভালো হয়, আমাশা ভালো হয়, তাই জন্য তাই বললে তাকে কি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর এম এ জলিল বলা চলবে? তাকে কি কেউ কেউ মেডিসিন শাস্ত্রের প্রফেসর বলবে? হ্যাঁ, ঢাকা মেডিকেলে তাকে প্রফেসর হিসাবে রাখবে মেডিসিনের? তো এখন পরিষ্কার বুঝতে পারলেন না যে আমল করা এক জিনিস, ইবাদত করা এক জিনিস, আর আল্লাহ ও রাসূলের নিকট আবেদে পদমর্যাদায় ভূষিত হওয়া আরেক জিনিস, কিছু এলেম শিখে ফেলা এক জিনিস, কিন্তু আল্লাহ ও রাসূলের নজরে আলেমের পোস্টে স্বীকৃত হওয়া সেটা আরেক জিনিস, দুটার মধ্যে পার্থক্য আছে, কথা বুঝেন নাই? হ্যাঁ জনাব। তো সারা দুনিয়ার মুসলমান আমল করে, ইবাদত করে, আমল ইবাদত করলো তারপরও এখনো সে আবেদ হইতে পারেনি। হ্যাঁ, হাজারো আমল করার পরও, হাজারো ইবাদত করার পরও, যতক্ষণ পর্যন্ত ফরজ পরিমাণে ইলম না অর্জন করবে এবং সঙ্গে সঙ্গে তার ফরজ ইবাদতের পরও আরো তার নফল ইবাদতের পরিমাণ না বাড়বে, ততক্ষণ পর্যন্ত শরীয়তের দৃষ্টিতে সে আবেদই না। আবেদ তাকে বলে যার ফরজ পরিমাণ ইলম আছে এবং ফরজ পরিমাণ আমলও আছে এবং তার ইবাদতের পরিমাণ বেশি। আর আলেম তাকে বলে যে তার ইবাদতের মাত্রা, ফরজ ইবাদত তো ঠিক আছে আর বাহ্যিকভাবে তার নফল ইবাদতের পরিমাণ কম হলেও তার ইলমের পরিমাণ বেশি, ফরজের চেয়ে তার ইলম অনেক বেশি আছে, তখন শরীয়তের পরিভাষায় তাকে আলেম বলে। কি কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনেন, এক লোক অনেক বড় ধনী, তো আলেম ওলামারা এলাকায় আসলেন, তো ওই লোকও আসছে মজলিসের মধ্যে, এবং সে বেচারা ধনী মানুষটা খুব দান দাক্ষিণ্যও করে, দান সৎকা খেরাত বহুত করে। এখন মাদ্রাসার প্রিন্সিপাল বাসাইকুল্লাহ সাহেব বললেন, নতুন মেহমানরা অনেক আসছে মজলিসে, তাদেরকে বললেন যে আমাদের এলাকার ধনী মানুষ মাশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় খুব খেয়াল রাখে, এর মধ্যে আগে থেকে যারা 10 টাকা 20 টাকা 50 টাকা দিছিলেন না, ওই রকম 30-40 জন দাঁড়ায় গেছেন। বললেন যে আপনি ওনাকে বললেন ধনী মানুষ, আমরা কি ধনী না নাকি? আমাদের ধন নাই, আমরা কি চুরি করে খাই নাকি? তো ওদের ধন কি এরকম যে ভাই দিন আনে দিন খায়, ওর মধ্যে হয়তো 5 টাকা 10 টাকা মাদ্রাসায় দানও করছে। তো এই লোক যে ধনী, 1000 একর জমির মালিক, 1000 একর জমির মালিক, দান চাউলের কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, সেই লোকের ধন আছে তো তাকে ধনী বলে। এখন যে লোক 5000 টাকার মালিক, সে যদি দাঁড়ায় বলে আমি কি ধনী না, আমার কাছে তো ধন আছে 5000 টাকার মালিক আমি, ওই লোক কি ধনী? 5000 টাকার মালিককে মানুষ ধনী বলে? 50000 টাকার মালিককে মানুষ ধনী বলে? মানে ধন থাকলে ধনী হয় না, বিপুল ধন থাকলে তখন ধনী বলে, বিপুল পরিমাণ ধন থাকলে তখন তাকে ধনী বলে। কিছু এলেম কালাম থাকলে শরীয়তে তাকে আলেম বলে না, বিপুল এলেম থাকলে তখন তাকে আলেম বলে। হ্যাঁ, অনুরূপ ভাবে কিছু ইবাদত বন্দি করলেই শরীয়তে তাকে আবেদ বলে না, তার ফরজ পরিমাণ এলেম থাকলে এবং ফরজ পরিমাণ ইবাদত থাকলে এবং সেই সঙ্গে তার নফল ইবাদতের পরিমাণ বৃদ্ধি পেলে তখন তাকে আবেদ বলে। হাদিসে পাকের তাহলে অর্থ কি দাঁড়াইলো? আবেদের চেয়ে আলেমের মর্যাদা বড়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব আবেদের চেয়ে আলেমের মর্যাদা বড়। তাহলে বাকি মুসলমান যাদের ইবাদত এখনো শুদ্ধই না, তো তাদের চেয়ে আলেমের মর্যাদা তাহলে কত বড়? যাদের এখন ইলম কালাম সহি না, আত্তাহিয়াতও সহি না, কোরআন শরীফও সহি না, মাসলা মাসায়েল ফরজ পরিমাণ এখনো জানেই না, তো এই বেচারা তো শরীয়তের দৃষ্টিতে এখন আবেদই না। তার অর্থ কি দাঁড়াইলো? সারা দুনিয়ার সমস্ত মুসলমান এর চেয়ে একজন আলেমের মর্যাদা অনেক উঠতে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের চেয়ে আল্লাহ রসুলের নজরে একজন আলেমের মর্যাদা অনেক উঠতে। আবেদের চেয়ে যখন তার মর্যাদা উঠবে, তো সারা দুনিয়ার যারা এখনো আবেদ নিজে হইতেই পারে নাই, তো তাদের থেকে তো একজন আলেমের মর্যাদা অনেক অনেক উঠবে। এখন এটা তো আমি কষ্ট ক্লেশ করে এখানে বুঝায় বললাম না, এই হাদিসের অর্থ আপনাদেরকে বোঝানোর জন্য কতটা কষ্ট ক্লেশ পরিশ্রম করলাম না আমি, কিন্তু আল্লাহ পাকের এত কোনো কষ্ট করা লাগে না। আল্লাহ তাআলা সোজাসুজি বলে দিয়েছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি তো এত যুদ্ধ করেও যে পর্যন্ত বুঝতে পারলাম না, কিন্তু রব্বুল আলামিন কি সহজ ভাষা এমন ভাবে বলে দিয়েছেন যেটার ব্যাখ্যা 100 বছর করলেও আমরা বুঝাইতে পারবো না, পুরাটা বুঝাইয়া সারতে পারবো না। আল্লাহ পাক বলছেন যে কোরআন শরীফের মধ্যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা তাদেরকে তো আল্লাহ পাক অনেক ঊর্ধ্বের মর্যাদা দান করেন, অনেক ঊর্ধ্বের মর্যাদা। একজনে বলল যে ভাই অমুকে তালগাছে উঠছে, তালগাছ আর কত বড় হয়, হ্যাঁ না? একজনে বললো যে অমুকে কাঁঠাল গাছে উঠছে, আরেকজনে বললো যে আরে তুই ও কাঁঠাল গাছে উঠছে, ও তো তাল গাছে উঠছে। আর একজনে বললো, মিয়া এত কথা আমার সামনে বলো না, হিমালয়ের নাম শুনছো? হ্যাঁ শুনছিলাম তো, আমি হিমালয়ের শৃঙ্গে একদম সর্বোচ্চ শৃঙ্গে উঠছি, হিমালয়ের উপর উঠছি গিয়া। এখন যেই লোক ওই কাঁঠাল গাছে উঠছিল, ওই লোক কি বলবে যে ভাই আপনি হিমালয় উঠছেন তো কি হয়েছে, আমি তো কাঁঠাল গাছে উঠছি, আর কেউ কথা বলবে? ওই তাল গাছে যে উঠছিল সে কি বলবে যে আর মিয়া হিমালয় হিমালয় করে না, আমি কাঁঠাল তাল গাছ কি ছোট নাকি মিয়া, আমি তো তাল গাছে উঠছি তো, আমি ওই লোক কি আর কথা বলতে সাহস পাবে? যে ইমান আনলো তাকে আমি আল্লাহ সবচেয়ে উর্দে উঠাই। তো আল্লাহ যাকে উর্দে উঠান সে কি হিমালয় পর্যন্ত উঠে নাকি পয়লা আসমান পর্যন্ত উঠে, কোন পর্যন্ত যায়? সে কোন পর্যন্ত উঠে আল্লাহ পাক জানেন, সে আল্লাহ পর্যন্ত পৌঁছে, সে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে। এক ঈমান বলার উর্দে উঠা এত বড়। কিন্তু এর সঙ্গে রব্বুল আলামিন যে কথা বলছেন যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমানের সঙ্গে যাদের মধ্যে আসমানি ইলম আছে তাদেরকে উর্দে তুলি আমি কত বেসুমার মর্যাদা তাদেরকে দান করি, বেসুমার মর্যাদা তাদেরকে আমি উন্নীত করি, বেসুমার উর্দে তুলি। হিসাব কিতাব নেই, অকল্পনীয় তোমাদের, এমন ভাবে তাদেরকে আমি উর্দে তুলি। তো তাহলে আল্লাহ পাক এই আয়াতে আলেমের মর্যাদা কত বড় বললেন ভাইরা, শুনতেছেন আমার ভাইরা? আজকে সারা দুনিয়ার মুসলমান, মুসলমান এরা তো কাফের না, মুশরিক না, ইহুদি না, খ্রিস্টান না, হাজার ভুল ভুল সত্য, হাজার বিভ্রান্তি সত্য, হাজার পদস্খলন সত্য, মুসলমানের মর্যাদা নিঃসন্দেহে অনেক ঊর্ধ্বে। কিন্তু এই মুসলমান সবচেয়ে উঁচু মর্যাদা বলা হবে যখন আলেমে দিনকে ফলো করবে, আলেমে দিনকে অনুসরণ করবে, তখন এই মুসলমানের জান্নাতের রাস্তা নিষ্কণ্টক হবে। এই কথা বুঝতেছেন ভাইরা? এই দিনই মাদ্রাসাগুলোর মধ্যে সে আসমান ইলেম শিক্ষা দেওয়া হয়, কত বড় বিষয় এটা, চিন্তা করা যায় ভাইরা? এদিক থেকে আমাদের বাংলাদেশের মর্যাদা অনেক ঊর্ধ্বে, এই দিক থেকে আমাদের বাংলাদেশের মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে, আল্লাহ পাকের মেহরবানি এটা। কারণ পৃথিবীতে আমার জানা মতে এমন কোন দেশ আমার জানা নাই যে দেশে এত কোরআনে কারিমের এতগুলো মাদ্রাসা আছে, যতগুলো মাদ্রাসা এই আয়তনের মধ্যে যতগুলো মাদ্রাসা বাংলাদেশে আছে বিশ্বের কোন দেশে আছে এটা আমি জানি না। শুনতেছেন ভাইরা? আমাদের দেশে আলহামদুলিল্লাহ এত মাদ্রাসা, এত মসজিদ, এত হাফেজ, এত কারি, এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত আলেমে দিন আল্লাহ পাক এই দেশে দান করছেন, হয় না? সারাটা দেশ আলেমে পরিপূর্ণ, তার মানে যে লক্ষ কোটি, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি চন্দ্র সূর্যের চেয়ে বেশি আলোকিত আমাদের বাংলাদেশ এই উলামায়ে দ্বীনের নূরের দ্বারা। এত বেশি মর্যাদাশীল করছেন আল্লাহ পাক আমাদের এই জমিনকে, শুনতেছেন ভাইরা? এজন্য আমাদের দেশকে অন্তর থেকে কতটা ভালোবাসা চাই আমাদের, হ্যাঁ, দেশের ভালোবাসা, দেশের মহব্বত, এটা ইমানের দাবি, ইমানের তাকাজা। অনেক অনেক মানুষ এরকম হয় দেশে বাস করে দেশকে গভীরভাবে ভালোবাসতে জানে না, দেশের প্রতি মায়া মহব্বত এবং দরদ সেরকম থাকে না, এই মানুষ সেই দেশে থাকারই যোগ্য না। নিজের দেশকে তুমি ভালোবাসো না, আর বিশেষ করে ওই দেশ যে দেশ ইমানওয়ালা, ইমান ইমানের চার্জ যেখানে আছে, ইমানের চর্চা যেখানে আছে, দিনের চর্চা যেখানে আছে, সেই দেশ কত বড় মর্যাদাওয়ালা। যে সকল দেশে হাজার হাজার খনিজ সম্পদ আছে, অফুরন্ত খনিজ সম্পদ আছে, ওই রকম ওই সকল দেশ থেকে ওই ছোট্ট মুসলিম দেশের মর্যাদা বেশি যেখানে ইমানওয়ালারা বসবাস করে, আর যেখানে আলেম উলামারা বসবাস করেন, যেখানে হাফেজে কোরআনরা বসবাস করেন। আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা নিকট থেকেই আমাদের দেশের বাবু বাবু হাফেজে কোরআনদেরকে দেখলে তারা তারা মিনিস্ট্রি ভুলে যাবেন, তাদের বাচ্চাই ভুলে যাবেন, ছোট্ট ছোট্ট সাত বছরের বাচ্চা, দশ বছরের বাচ্চা কোরআনে পাকের হাফেজ হয়ে যায়। এদেরকে মিনিস্টারের সামনে পেশ করো, বাদশার সামনে পেশ করো এবং তাকে বলো যে ভাই এ বাবু তুমি কোরআন শরীফ পড়ো, আর সে যখন সিনা থেকে এরকম তিরিশ পারা কোরআন শুনাইতে থাকবে এই মুসলমান বাদশার মাথা নত হয়ে যাবে, মুসলমান উজিরের, মুসলমান মন্ত্রীর মাথা নত হয়ে যাবে, কারণ তার ভিতরে ইমান আছে। সে আল্লাহ রসুলকে সে মিনিস্টার ভালোবাসেন, সে বাদশাহ ভালোবাসেন, সে প্রেসিডেন্ট ভালোবাসেন আল্লাহ রসুলকে, কারণ তিনি মুসলমান। এই ছোট বাচ্চার কোরআনে পাকের তেলাওয়াত শুনলে বাদশাহও মুগ্ধ হবেন এবং তার মাথা নত হইতে বাধ্য। তার মানে কি হলো যে এই আমাদের ছোট ছোট মাদ্রাসাগুলোর মধ্যে এমন এলম শিক্ষা দেওয়া হয় যেটা দেখলে বাদশাহ পর্যন্ত, মুসলিম বাদশাহরা পর্যন্ত মাথা নত করতে বাধ্য। শুনতেছেন ভাইরা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আসমানি এলেম শিখে যে তালেব এলেমরা মাদ্রাসাতে, এরকম এক একজন তালেব এলেমকে দেখলে শ্রদ্ধায় আমি আপ্লুত হয়ে পড়ি। হ্যাঁ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তালেব এলেমের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছাইয়া দেন শ্রদ্ধার্থে, শ্রদ্ধা জানানোর জন্য। হ্যাঁ, তো হযরত হাকিমুল উম্মত বলেন যে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছাইয়া দেন, তো সেখানে তাদের প্রতি আমি আসহাবুল তাহলে শ্রদ্ধা থাকবে না? আমার রসূল তো এই কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এবং হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সেনাবাহিনীর ছাউনিগুলো দেশ হেফাজত করে, আর এক একটা দিনী মাদ্রাসা আল্লাহ পাকের দিনকে হেফাজত করে। সেনাবাহিনীর কি এটা ক্যান্টনমেন্ট না, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো দেশ হেফাজত করে, আর এক একটা দিনই মাদ্রাসা আল্লাহ পাকের দিনকে হেফাজত করে। ক্যান্টনমেন্ট দুনিয়ার সব দেশে থাকে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট দুনিয়ার সব দেশে থাকে সেই দেশকে রক্ষা করার জন্য, কিন্তু দুনিয়ার সব দেশে দিনই মাদ্রাসা থাকে না। তাই না, দিনই মাদ্রাসাই সেই প্রতিষ্ঠান যেখানে আসমানি এলমের আলো হেফাজত হয়, যে আলো দ্বারা যে আলোকিত হবে সে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছবে। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে ইলমে দ্বীনের কদর করার তৌফিক দান করেন, আলেম এবং তালেবিনদেরকে সম্মান দেওয়ার, মর্যাদা দেওয়ার এবং তাদেরকে প্রতি কৃতজ্ঞ থাকার আল্লাহ আমাদের তৌফিক দেন, উলামায়ে দ্বীনের এবং দ্বীনী মাদ্রাসা সমূহের খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, সমস্ত মুসলমানদেরকে কবুল করেন, আর সব গুমরাহী নাফরমানি বিভ্রান্তি ও অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। কেমন লাগে মাওলানা আব্দুল মালিক ফজলুল আলম মাওলানা? কুরআন সুন্নাহর সহি ইলমের আলোকে কথা বলা সবচেয়ে শ্রেষ্ঠ তারিখ, সবচেয়ে পাওয়ারফুল তারিখ। মানুষ আন্দোলন করে, দল বানায়, পার্টি করে, সবচেয়ে বড় আন্দোলন কুরআন সুন্নাহর কথা বয়ান করা। মানুষের জীবন আন্দোলন, হৃদয় মন আন্দোলিত হয়, জীবন আন্দোলিত হয়। হ্যাঁ, এবং সমস্ত মুসলমান তো সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, কারণ মুসলমান কোরআন হাদিস তো মানে। কোরআন সুন্নার আলোকেই যখন মুসলমানদের সামনে কথা বলা হবে, কোন মুসলমান হবে সেটাকে সে গ্রহণ করতে রাজি হবে না, হয়তো আমল করতে পারলো না কিন্তু মানতে তো বাধ্য সে। হ্যাঁ, অনেকে নামাজ পড়ে না, যাকাত দেয় না, কিন্তু নামাজ মানে না সে। মুসলমান নামাজ তো মানে, যাকাত তো মানে, হ্যাঁ না মানে, কিন্তু হয়তো এখনো আমলে আনতে পারে নাই। তো হক কথা কোরআন সুন্নাহর আলোকে যখন মুসলমানদের সামনে পেশ করা হবে, সর্বশ্রেণীর মুসলমানের অন্তর সেটাকে মানতে বাধ্য হবে। মানতে বাধ্য হলে একদিন সে আমল করতেও আগে আসবে ইনশাআল্লাহ তাআলা। সেই পথে আমাদের ডাক দেওয়া উচিত, সেই পথে মুসলমানদেরকে আহ্বান করা উচিত। ইট মারামারি করে, পাথর মারামারি করে হক জিন্দা করা মুশকিল ব্যাপার। চলো এখন সবাই মিলে দোয়া করি। কি মাদ্রাসার নাম? মাদ্রাসা মারকাজুস সুন্নাহ ভাই। ওয়া ওয়া, অনেক সুন্দর নাম, মাদ্রাসা মারকাজুস সুন্নাহ। ওয়া ওয়া, আবার শেষে লিখছে তাহি ও তাহিয়াতুত্তুল্লাব। হ্যাঁ, আজীব নাম লিখছে এরা। হ্যাঁ, কেনা হয়েছে আরে ভাই অনেক বড় জায়গা তো 52 শতাংশ, কোথায় তো কাছে কয় কিলো দূরে? একদম কাছে তো। আরে ভাই বাহ বাহ মাশাআল্লাহ, এই মাদ্রাসা করার জন্য জায়গাও কেনা হয়েছে 52 শতাংশ, আল্লাহ পাক ওটাকে 2 একর বানায় দেন ইনশাআল্লাহ। জলদি জলদি ওখানে মাদ্রাসার বড় বড় ভবন তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন এবং কবুলিয়তের জলদি প্রকাশ ঘটান আল্লাহ তাআলা, জুহুর কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات، صلاة تنجينا بها من جميع الأحوال والآفات، صلاة تنجينا بها من جميع الأحوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك على الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول عمل. اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من غضبك ومن النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والنسيان. اللهم ارحمنا بترك المعاصي ولا تسقنا بمعصيتك. اللهم ارحمنا بترك المعاصي ولا تسقنا بمعصيتك. اللهم ارحمنا بترك المعاصي ولا تسقنا بمعصيتك. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ربي اغفر وارحم وأنت خير الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আল্লাহ আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন, হেদায়েতে নূরে কামিল আমাদেরকে দান করেন, দ্বীনের সহি সমজ সহি বুঝ আমাদেরকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন, সব গুমরাহি থেকে নাফরমানি থেকে আমাদের হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদের মধ্যে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন গুমরাহি বিভ্রান্তি নাফরমানিতে লিপ্ত, আল্লাহ সমস্ত এরকম মুসলমানদেরকে আপনি সমস্ত ভুল রাস্তা ত্যাগ করে হকের দিকে আসার জন্য কবুল করেন, নূরওয়ালা রাস্তা সকলকে আপনি নসিব ফরমায়া দেন। আল্লাহ আজকে যে দিনই প্রতিষ্ঠানে আজকে এখানে আসার তৌফিক হয়েছে মাদ্রাসা মারকাজুস সুন্নাহ, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আসমানি খাজানা থেকে আপনি পুরো করে দেন। আল্লাহ 52% জমি খরিদ করা হয়েছে মাদ্রাসার জন্য, আল্লাহ সেটাকে 2 একরে আপনি পরিণত করে দেন কম আজ কম। আল্লাহ আপনি কাদের মুতলক আপনি সেটাকে কয়েক একরে রূপান্তরিত করে দেন আল্লাহ, এবং সেখানে জলদি জলদি মাদ্রাসার ভবন তৈরি হওয়ার আসমান থেকে আপনি ইন্তজাম ফরমায়া দেন। আল্লাহ আসমান থেকে ইন্তজাম ফরমায়া দেন, আসমান থেকে ইন্তজাম ফরমায়া দেন। আল্লাহ এই মাদ্রাসাতে বড় বড় ওলামায়ে দ্বীন আপনি কবুল ফরমান। আল্লাহ হাফেজে কোরআন আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিস বহুত 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 আপনি কবুল করেন, বড় আরেফে কামেল বড় বড় আরেফে কামেল কেন কবুল করেন। আল্লাহ মাদ্রাসার মুহতামিম এবং সকলকে কবুল করেন, আল্লাহ সকলের উপর বেশুমার রহমত বরকত নাজিল করেন। এই মাদ্রাসার সঙ্গে যারাই জুড়ে আছেন যুক্ত আছেন খেদমত করেন মহব্বত করেন সহযোগিতা করেন সকলকে কবুল করেন, সকলের দুজাহান আপনি বানায় দেন। আল্লাহ আমাদের সব মুশকিল আসান করে দেন, সব জিল্লত রুসওয়ায় সমস্ত লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা রহমত বরকতওয়ালা জিন্দেগি দান করেন, হকের উপরে হেদায়তের উপরে দ্বীনের উপরে আমাদের ইস্তিকামত নসিব করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিল আজর দায়ম নসিব করেন। আল্লাহ মাওলানা হাসানকে দ্রুততর মুকাম্মল শিফা পূর্ণ সেহত আফিয়ত নসিব করেন। আল্লাহ আমাদেরকে আমাদের ঘরওয়ালাদেরকে আমাদের সন্তানাদিকে আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে পূর্ণ সেহত পূর্ণ আফিয়তে জাহেরি বাতিরে আপনি দান করেন, সমস্ত কষ্ট তকলিফ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের হায়াতে বরকত দেন, এলমে আমলে তারাক্কি দেন, এবং আমাদের রোজগারে বহুত বহুত বরকত দেন, যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বাণিজ্যে বহুত বহুত বরকত দান করেন, যে কোনো যারা যে কোনো সমস্যায় আছে আল্লাহ সব সমস্যার উত্তম সমাধান করে দেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে শান্তি আরাম রহমত বরকত দান করেন। আল্লাহ আমাদের দেশের উপর বেশুমার রহমত নাজিল করেন, আমাদের এই জমিনের ভিতরে অফুরন্ত বরকত আপনি দান করেন, অফুরন্ত বরকত আপনি দান করেন, আপনার নেয়ামত খায় আপনার শুকর গুজারির তৌফিক আমাদেরকে দান করেন, তমাম বালা মুসিবত থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন, সমস্ত মুসলিম জাহানকে হেফাজত করেন, তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসলিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিছে।